বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 7 ডিসেম্বর, 22 অগ্রহায়ণ এবং ফার্সি 17 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরানস্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান জাতীয় নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে কোনো আলোচনা করবে না, জার্মানির বক্তব্যের জবাবে তেহরান। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদারের খবর, গভীর উদ্বেগ প্রকাশ করল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে বাংলাদেশের 3 ইসলামী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। এবং ভারতের নয়া কৃষি বিলকে বেআইনি আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিল প্রত্যাহারের দাবি। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন হবে না, এ নিয়ে কোনো আলোচনাও করবে না তেহরান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের এ সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি আজ তেহরানে সাংবাদিকদের বলেন, পরমাণু সমঝোতায় ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা হয়ে গেছে এবং এই সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 22-31 নম্বর ইশতেহারে উল্লেখ করা হয়েছে। এখানে আর কোনো পরিবর্তন করা হবে না। খতিব জাদে আরও বলেন যে বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে, তা নিয়ে আবারও আলোচনায় বসবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সম্প্রতি বলেছেন, পরমাণু সমঝোতার বাইরেও ইরানের সঙ্গে একটি সমঝোতার প্রয়োজন রয়েছে যা ইউরোপের স্বার্থ নিশ্চিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তিনি একথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইউরোপের উচিত তার অবস্থান, সক্ষমতা এবং সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে কথা বলা। তিনি বলেন, ইউরোপ নিজেও পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন করে বাড়তি এবং আরও উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ বসানো যে পরিকল্পনা নিয়েছে তাতে তারা খুবই উদ্বিগ্ন। ইউরোপের 3 দেশ আজ এক যৌথ বিবৃতিতে তাদের এই উদ্বেগের কথা জানিয়েছে। 2015 সালে ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার সদস্য ছিল এই 3 দেশ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র একটি গোপন রিপোর্ট বার্তা সংস্থা রয়টার্স ফাঁস করে দেওয়ার পর ইউরোপের 3 দেশ যৌথ বিবৃতি দিল। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য নাথানস শহরের পরমাণু স্থাপনায় আরও উন্নত সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা করছে। ইউরোপের তিন দেশ বলেছে, ইরানের এই পরিকল্পনা 2015 সালের পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক এবং গভীর উদ্বেগের বিষয়। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করার কাজে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই বাহিনীর মুখপাত্র রমজান শরীফ রোববার এই তথ্য জানিয়ে বলেছেন, ইহুদিবাদীরা ভালো করে জানে তাদের এই ন্যাক্কারজনক কাজের জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত 27 নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বান্দার আব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদের স্মরণে এক অনুষ্ঠানে আরও বলেন, ইহুদিবাদীরা বিগত বছরগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা দেখতে পেয়েছে এবং তারা ভালো করে জানে পরমাণু বিজ্ঞানী হত্যাও বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। ইরানের বিচার বিভাগের প্রধান সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, জুলুম ও সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে আমেরিকার ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি আরও বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে ইরানকে শক্তিশালী করা। ইব্রাহিম রাইসি রোববার ছাত্র দিবস উপলক্ষে তেহরানে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিজয়ী হওয়ার ফলে তেহরানের প্রতি ওয়াশিংটনের বিদ্বেষী আচরণে নমনীয়তা আসবে বলে কোনো কোনো মহল যখন জোর গুঞ্জন শুরু করেছে, তখন একথা বললেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, অর্ধ শতাব্দী আগের তুলনায় আমেরিকা এখন অনেক বেশি দুর্বল এবং ইরান এখন অনেক বেশি শক্তিশালী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ একটি জাহাজ বাহুর তেল নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভেনেজুয়েলা তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন জ্বালানি তেলের সংকটে ভুগছে, তখন ইরান এই তেল পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ নিল। ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, এই বহরে ইরানের 10টি তেলবাহী জাহাজ রয়েছে। এসব জাহাজ ভেনেজুয়েলায় তেল পৌঁছে দেওয়ার পর ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল রপ্তানি কাজে সহযোগিতা করবে। ইরান এবং ভেনেজুয়েলা দুদেশের উপরে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে এই নিষেধাজ্ঞা অমান্য করেই ইরান ভেনেজুয়েলায় তেল পাঠাচ্ছে। এর আগে গত মে মাসে ইসলামী প্রজাতন্ত্র ইরান 5টি ট্যাঙ্কারে করে 15,30,000 ব্যারেল তেল পাঠিয়েছিল ভেনেজুয়েলায়। ইরানের জাহাজগুলো যখন ক্যারিবীয় সাগর পাড়ি দিয়েছিল, তখন মার্কিন নৌবাহিনীর সেগুলোকে টহল দিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বিস্মিত হয়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানি জাহাজগুলোকে তার বন্দরে স্বাগত জানিয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 ও 49 মিটার ব্যান্ডের বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভাস্কর্যের বিরোধিতার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় 3 আলেমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে বক্তব্য প্রদানকে রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যায়িত করে হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মোহাম্মদ মামুনুল হক এবং চরমোনাইয়ের পীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এই মামলাটি দায়ের করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মামলার আর্জিতে বাদী দাবি করেছেন, গত 13 নভেম্বর রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে আসামি মামুনুল হক রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। অপর আসামি গত 13 নভেম্বর ধোলাইপাড়ের গ্যান্ডারিয়াতে এক সভায় ভাস্কর্য প্রসঙ্গে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। আর হেফাজতের নেতা জুনায়েদ বাবুনগরী গত 27 নভেম্বর চট্টগ্রামের হাটহাজারিতে এক সভায় ভাস্কর্য বিরোধী বক্তব্য দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা PBI-কে রাষ্ট্রদ্রোহের এই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া কুষ্টিয়ায় পৌরসভায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় আটক 2 মাদ্রাসা ছাত্রের 10 দিন এবং 2 শিক্ষকের 7 দিন রিমান্ড আবেদন করেছে পুলিশ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে আজ সোমবার এই রিমান্ড আবেদন করা হয়। আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় রিমান্ড শুনানি একদিন পিছিয়ে আগামীকাল মঙ্গলবার তারিখ ধার্য করেছেন আদালত। অপরদিকে সারা দেশে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং নির্মাণাধীন ভাস্কর্যগুলির নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। ভাস্কর্য বিরোধীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, যদি কেউ মনে করেন যে অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা। তারা মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। দেশে কোনোরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গতকাল ফেসবুকে দেখেছি যে একটি ছোট ছেলে বলছে যে মুক্তিযুদ্ধে যত শহীদ হয়েছে তা চেয়ে বেশি রক্ত হেফাজতের ওরা দিয়েছে। এই যে মিথ্যাচার, এই যে বিভ্রান্তি অল্প বয়সের ছেলের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা তারা জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। এই যে উস্কানি দেওয়া হচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েদের মিথ্যা তথ্য দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে, এটা নিশ্চয়ই কারো কাম্য নয়। আমরা অবশ্যই এটা দেখব। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, বেআইনি কৃষি বিল হয় প্রত্যাহার করো, না হয় বিজেপি সরকার ভারত ছাড়ো। তিনি আজ মেদিনীপুরে এক সমাবেশে এই বক্তব্য দেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, বেআইনি কৃষি বিল হয় প্রত্যাহার করো, না হয় বিজেপি সরকার ভারত ছাড়ো। আজকে শুধু আমরা একা নই, সারা ভারতবর্ষ একই কথা বলছে। তিনি আজ সোমবার মেদিনীপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
আমি নিজেদের বাঁচাও, কৃষি বিল হয় প্রত্যাহার করো, নয় বিজেপি সরকার ছাড়ো। কৃষি বিল ভারতবর্ষে যে বেআইনি বিল, হয় প্রত্যাহার করো, নয় বিজেপি সরকার ভারত ছাড়ো। আজকে শুধু আমরা একা নই, আজ সারা ভারতবর্ষ একই কথা বলছে,
বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কৃষি সংক্রান্ত যে তিনটি আইন করেছে তা কৃষকদের স্বার্থবিরোধী বলে অভিযোগ করে অবিলম্বে ওই আইন প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন বিভিন্ন কৃষক সংগঠন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপি সরকারকে টার্গেট করে আরো বলেন,
জিজ্ঞেস করুন বিজেপি পার্টিকে, দেশের জন্য কি করেছো? বাংলা তো আজকে ভালো আছে, তাই তোমরা বাংলার বিরুদ্ধে তোমাদের এত হিংসা, বাইরের গুন্ডাদের নিয়ে এসে বৈরাগতদের নিয়ে এসে তোমরা বাংলা দখল করতে চাও? অত সস্তা নয়, বৈরাগতদের বাংলা দখল করতে আমরা দেব না, দেব না, দেব না।
বিজেপির ঔদ্ধত্য ভাঙতে মা বোনেরাই যথেষ্ট, প্রয়োজনে তারা হাতাখুন্তি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওদের মোকাবিলা করবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারত ও ব্রিটেন তাদের বিমানবাহী যুদ্ধজাহাজগুলোকে চীনের পানিসীমার কাছে পাঠাতে যাচ্ছে বলে যখন খবর বেরিয়েছে, তখন লন্ডন ও নয়াদিল্লিকে যে কোনো হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা ইংরেজি দৈনিক দ্য গ্লোবাল টাইমস রোববার জানিয়েছে, চীনকে চাপে রাখার জন্য 2021 সালের গোড়ার দিকে দেশটির পানিসীমার কাছাকাছি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন ও ভারত। জাপান সরকারও এ খবরের সত্যতা স্বীকার করেছে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস সেদেশের বিমানবাহিনী প্রধানের বরাত দিয়ে জানিয়েছে, চীনকে চাপে রাখার জন্য ভারত ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠাবে। দৈনিকটি বলেছে, চীনের বিমানবাহী রণতরীগুলোর সম্প্রসারণকামী তৎপরতা প্রতিহত করার লক্ষ্যে এই কাজ করবে ভারত। ওদিকে চীনা সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনকে প্রতিহত করার জন্য নয়, বরং এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতা দেওয়া জন্য সেখানে রণতরী পাঠাতে যাচ্ছে ভারত ও ব্রিটেন। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর নতুন করে বিমান হামলা শুরু করেছে। হামলা বাড়ানোর মাধ্যমে তারা রাজধানীর এই বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার আশা করছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক খালেদ আল সাইফ একথা বলেছেন। তিনি বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে সৌদি নেতৃত্বাধীন জোট সানা বিমানবন্দরের উপরে হামলা জোরদার করেছে। সৌদি জোট দফায় দফায় বিমান হামলা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা দিতে চায় যে সানা বিমানবন্দর ব্যবহারের অনুপযুক্ত। ইয়েমেনের এই কর্মকর্তা এ বিষয়ে জাতিসংঘের সুস্পষ্ট অবস্থান দাবি করে বলেন, জাতিসংঘ হচ্ছে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ব্যবহারকারী। সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন হামলা ইয়েমেনের শত শত অসুস্থ মানুষকে হতাশ করেছে, যারা জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। সাইয়েব আশা করেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর পরিপূর্ণভাবে খুলে দেওয়ার বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান নেওয়া হবে। লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এবং সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা যে বিশ্বাসঘাতক পদক্ষেপ নিয়েছে, তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য তিনি মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। গতকাল লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এই বক্তব্য দেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য তেহরান সফর করেন। পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর বেশ কয়েক দিক থেকে গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য তেহরান সফর করেন। সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম হঠাৎ ইন্তেকালের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত 22 নভেম্বর ফয়সাল আল মিগদাদকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর বেশ কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। সিরিয়ার সংকট বিষয়ে আস্তানা সম্মেলনের সিদ্ধান্ত পর্যালোচনা করা, সিরিয়া ও এ অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে কথাবার্তা বলা তার এই সফরের মূল উদ্দেশ্য। ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের জন্য 2017 সালের জানুয়ারির পর কাজাকিস্তানের রাজধানী আস্তানায় গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইরানের রাজনৈতিক বিশ্লেষক হাসান বেইকি বলেছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন স্বেচ্ছাচারী নীতির কারণে সিরিয়া গভীর সংকটে পতিত হয়েছে এবং ওই অঞ্চল সন্ত্রাসীদের তৎপরতার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এমনকি এ অঞ্চলে স্থায়ী সংকট সৃষ্টি করার জন্য সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র করা হয়েছিল, ইরান, রাশিয়া ও তুরস্কের কারণে ওই ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে। যাই হোক, আস্তানা বৈঠকের পর যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠে সিরিয়া বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে ফিরে আসতে শুরু করেছে। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং ওই দেশটির নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে আস্তানা বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তেহরান সফরে এলেন যখন বিশ্ব সাম্রাজ্যবাদী চক্র এবং ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা সৃষ্টি ও এ অঞ্চলের ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। এমনকি দায়েশ বা আইএস সন্ত্রাসীদেরকে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সিরিয়ার উপর প্রচণ্ড চাপ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরান ও সিরিয়ার ঐক্যবদ্ধ অবস্থা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব ও তাদের অন্যান্য মিত্ররা এ অঞ্চলকে নিরাপত্তাহীন করে তোলার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত ইরান সিরিয়ার পাশে থাকবে। এ কারণে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। করোনা মহামারীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও নানামুখী সংকট মোকাবেলা করতে হচ্ছে। করোনার ছবলে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে হয়তো সময় লাগবে, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয় ঘটে গেল তার প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী হবে বলে বিশেষজ্ঞগণ মনে করছেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা অতিমারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও নানামুখী সংকট মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয় ঘটে গেল তার প্রতিক্রিয়া হবে দীর্ঘমেয়াদী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বন্ধ গত 18 মার্চ থেকে। ইতিমধ্যে কয়েকটি পাবলিক পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বছর শেষের সমাপনী পরীক্ষা বাতিল করে অটো প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। তবুও স্কুল পর্যায়ে অনলাইনে পাঠদান, ফোনে বা শিক্ষার্থীদের বাড়ি গিয়ে যে পরামর্শ দিয়েছেন তা কতটা কার্যকর হয়েছে তার একটা মূল্যায়ন করার চেষ্টা হচ্ছে বলে রেডিও তেহরানকে জানিয়েছেন বরিশালের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা ইয়াসমিন।
এটা তো স্বাভাবিক যে করোনার কারণে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনেক ব্যাহত হয়েছে। আমাদের বেশিরভাগ স্টুডেন্টই গ্রামের, সে কারণে তারা সবসময় ইন্টারনেট ব্যবহার করে অনলাইন সুবিধা পাচ্ছে না। আমরা তো অনলাইনে জাস্ট পাঠ দিচ্ছি, এখন সে কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা তো আমরা জানতে পারছি না। তো আমাদের সরকার ওনারা ঠিক করেছেন যে আমরা বাচ্চাদের একটা মূল্যায়ন নেব, এই জন্য আমরা এখন বর্তমানে একটা মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি, অ্যাসেসমেন্ট যেটাকে বলে সেটা নিচ্ছি। ওদের ওটা নিয়ে আমরা দেখবো যে আসলে আমরা যা শিখিয়েছি এতদিন অনলাইনে সেটা আমরা কতটুকু সফল হয়েছে।
করোনার কারণে শিক্ষা কার্যক্রমে কি ধরনের সমস্যা হয়েছে বা কিভাবে তা মোকাবেলা করা হচ্ছে সে প্রশ্নের জবাবে বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস বা SSA শিক্ষা ও শিশু উন্নয়ন কার্যক্রমের পরিচালক জনাব আব্দুল লতিফ মিয়া রেডিও তেহরানকে জানান।
আইজল হাই স্কুল যেটা হরিজন পল্লীতে অবস্থিত, সেখানে যে শিডিউল কাস্ট ছেলেমেয়ে যারা লেখাপড়া করে হরিজন রবিদাস চৌহান, এই স্কুলটা এখনো বন্ধ আছে এবং গভর্নমেন্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বন্ধই থাকবে। তবে সম্প্রতি কিছু পাঠদানের ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্ট নির্দেশে। আমরা গুচ্ছ পদ্ধতিতে মানে 5-7 জন করে ডেকে এনে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদেরকে আমরা লেসন দিয়েছি, পাঠদান করেছি এবং সেই কার্যক্রমটা এখনো চলতেছে এবং ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত চলবে। আর সবচেয়ে পূরণ হইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, খুব দুস্থ এবং অবহেলিত এবং ঝরে পড়া ছেলেমেয়েরা লেখাপড়া করে এখানে, তাদের কোর্সটা এখনো মোটেই শুরু হয়নি এবং অবধারিত তারা 1 বছর লস করবে। সেখানে 58 জন ছেলেমেয়ে আছে, এই 58 জন ছেলেমেয়ে এই 1 বছরের জন্য
শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার বই উৎসব না হওয়ারই আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ করে কাগজের দাম বৃদ্ধি এবং বই ছাপার কাজে গতি শ্লথ হয়ে যাওয়ার কারণে সংকটে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ফলে গত 10 বছরের ধারাবাহিকতায় 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে যে বিনামূল্যে বই তুলে দেওয়া হতো তার ব্যত্যয় ঘটতে পারে।
এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আহলে বাইতের মহান ইমাম হযরত জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখে তার পার্থিব ও পারলৌকিক ব্যাপারে আল্লাহ যথেষ্ট এবং যা কিছু তার নিকট থেকে অনুপস্থিত তিনি তার জন্যে তা সুরক্ষা করেন।
আমরা সবাই সকল বিষয়ে মহান আল্লাহর উপর আস্থা রাখব এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আশুরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে, আর পাঠিয়েছেন শাওন হোসাইন। তিনি লিখেছেন, সম্প্রতি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে বাংলাদেশ ও ভারতের নবীন ও প্রবীণ শ্রোতাদের সমাগম চোখে পড়ার মতো। ফেসবুক লাইভ ও ম্যাসেঞ্জার গ্রুপে বিপুল সংখ্যক শ্রোতার উপস্থিতি প্রমাণ করে শ্রোতাদের নিকট রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফেসবুক ও ম্যাসেঞ্জার গ্রুপে শ্রোতারা অনুষ্ঠান সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারছে, যা অনুষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এরপর শাওন ভাই গত 20 অক্টোবরের সান্ধ্য অধিবেশন সম্পর্কে তার ভালো লাগার অনুভূতি জানিয়েছেন।
মতামত জানানোর জন্য শাওন হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে হাতে তুলে নিচ্ছি আসরের পরের চিঠিটি। এটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাট শিমলা থেকে, আর পাঠিয়েছেন প্রদীপ বসাক। 26 অক্টোবরের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি লিখেছেন, আজ আমার সবথেকে পছন্দের অনুষ্ঠান চিঠিপত্রের আসর, প্রিয়জন শুনলাম। এ অনুষ্ঠানে আমার একটি চিঠি গুরুত্বের সঙ্গে পাঠ করা হল। এতেই প্রমাণিত হচ্ছে যে রেডিও তেহরান বাংলা বিভাগ শ্রোতাদের ভীষণভাবে ভালোবাসে এবং উৎসাহ দিয়ে থাকে। সে উৎসাহে আমরা আপনাদের সঙ্গে আরও ভালোভাবে বন্ধুত্ব বজায় রাখতে পারব, আর এই বন্ধুত্বের কোনো খাদ থাকবে না।
এরপর প্রদীপ বসাক লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের মাধ্যমে আমি অনেক বন্ধু পেয়েছি যারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করেন। তার মধ্যে একজনের নাম উল্লেখ না করে পারছি না। তিনি হলেন বাংলাদেশের বগুড়া শহরের চাঁদনী বাজারের শ্রোতা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আমাকে নানানভাবে সহযোগিতা করেন এবং রেডিও তেহরান শোনার উৎসাহ দেন। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের মাধ্যমে সাইফুল ইসলামকে ধন্যবাদ জানাই।
সাইফুল ভাই এতক্ষণে নিশ্চয়ই আপনার ধন্যবাদ পেয়ে গেছেন। তো চিঠি লেখার জন্য প্রদীপ বর্ষাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নারায়ণগঞ্জের আলিস সাহারদির শিক্ষার্থী শ্রোতা পরিষদ থেকে সাইফ আহমেদ উৎস পাঠিয়েছেন পরের মেলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আমার মন পছন্দ অনুষ্ঠানগুলো হল রংধনু, পারস্যের প্রতিভা, বিশ্বের গর্ব, প্রিয়জন, আসমাউল হোসনা, পাশ্চাত্য জীবন ব্যবস্থা, স্বাস্থ্যকথা প্রভৃতি। এরপর একদিনের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, রংধনু আসরে তোতা পাখির দুটি গল্প ও তোতা পাখির সম্পর্কে জানা অজানা তথ্য জানলাম। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব অনুষ্ঠানে প্রখ্যাত ইরানি দার্শনিক মোল্লা সাদরার জীবন সম্পর্কে জানলাম এবং জেনে অবাক হলাম যে তিনি পায়ে হেঁটে 7 বার হজব্রত পালন করেছেন।
সাইফ আহমেদ উৎস অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লিখে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরে চিঠিটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম থেকে, পাঠিয়েছেন সেখানকার জাগো রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি হারুনুর রশিদ। তিনি লিখেছেন, গত 19 অক্টোবর প্রচারিত রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনলাম। সবচেয়ে ভালো লাগলো শ্রোতাদের চিঠিপত্র ও মেইলের জবাবের অনুষ্ঠান প্রিয়জন। উপস্থাপকদ্বয় ও উপস্থাপিকা আপুর মধুর কণ্ঠে এবং স্থিরতার সাথে শ্রোতাদের প্রতিটি কথার চমৎকার জবাব ও প্রতিক্রিয়া শুনে মুগ্ধ হলাম। তাছাড়া অনুষ্ঠানের ব্যতিক্রমী সূচনা অর্থাৎ হাদিস দিয়ে শুরুর বিষয়টি খুবই ভালো লাগলো। তবে অনুরোধ রইল প্রিয়জন শেষে যেন প্রিয়জনের মেইল ঠিকানা বলে দেওয়া হয়।
প্রিয়জন, অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আর ইমেইল ঠিকানা যেহেতু সবাই জানেন তাই নিয়মিত বলা হয় না, তবে এখন থেকে মাঝে মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে ইমেইল করার ঠিকানাটি হচ্ছে রেডিও তেহরান 1982@gmail.com।
কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে আসরের পরের চিঠিটি পাঠিয়েছেন শরীফ আক্তার পান্না। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, এক নভেম্বর দৃষ্টিপাতের প্রথমেই ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের বিষয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি বেশ ভালো লেগেছে, অনেক তথ্য ছিল এতে। প্রতিবেদন থেকে জানতে পারলাম যে 30 বছর আগে সালমান রুশদু এরূপ হীন কাজ করেছিল। ফ্রান্সের শার্লি অ্যাবদো ম্যাগাজিন এর আগেও এরূপ অপকর্ম করেছে। তবে সম্প্রতি ম্যাক্রন তা সমর্থন করে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় প্রতিদিনই ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং প্রতিবাদকারীরা সে দেশের পণ্য বর্জন করে চলছে। এতে ফ্রান্সের অর্থনীতি যে বিপদে পড়তে যাচ্ছে তা বোঝা যায়। তবে এটা ফ্রান্সের সরকার বিশেষত ম্যাক্রন যত তাড়াতাড়ি বুঝবে ফ্রান্সবাসীর জন্য ততই মঙ্গল।
বোন শরীফা আক্তার পান্না, আপনার মতের সাথে একমত পোষণ করে আমরাও ফরাসি সরকারকে তার অন্যায় ও ন্যাক্কারজনক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুই পাড়া থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা সংঘের সভাপতি। নাজিম উদ্দিন ভাই লিখেছেন, 18 অক্টোবর প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক অনুষ্ঠানটি শুনলাম। আক্তার জাহান ও রেজওয়ান হোসেনের পরিবেশনায় বরাবরের মতো আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে প্রাচ্যের মনীষীর লেখনী ও মূল্যায়ন জানতে পারলাম।
এরপর নাজিমুদ্দিন ভাই লিখেছেন, নোবেল বিজয়ী আইরিশ লেখক বার্নার্ড শোর নানা লেখনীর মাধ্যমে মহানবীর বিষয়ে অসামান্য লেখনী প্রকাশ পেয়েছে। তিনি তার লেখা বিখ্যাত বই জেনুইন ইসলামে লিখেছেন, ইসলাম হলো একটি আদর্শ ধর্ম যা সদা পরিবর্তনশীল। এই পরিবর্তনের মাধ্যমে ইসলাম সবার কাছে গ্রহণযোগ্য। একজন প্রাচ্যবিদ হিসেবে বার্নার্ড শো মহানবীকে একজন মানবতার মুক্তিদাতা হিসেবে বর্ণনা করেছেন। তার লেখনীর নানা বিষয় থেকে এটা প্রতীয়মান হয় যে ইসলাম সকল মানব জাতির জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর মহানবী হলেন গোটা মানব জাতির জন্যে রহমত স্বরূপ মুক্তিদাতা। যারা এর বিরোধিতা করেন তারা শুধুমাত্র অজ্ঞতার কারণে এবং বিরোধিতার কারণে বিরোধিতা করেন বা শত্রুতা করেন। তাই সকল বিবেকবান মানুষের উচিত ইসলাম ধর্ম ও মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম সম্পর্কে পড়াশোনা করা।
ভাই নাজিমুদ্দিন, আপনার আহ্বানের সঙ্গে আমরাও একমত পোষণ করছি, কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কেবল ইসলাম ধর্মের নন, তিনি এই দুনিয়ায় এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির জন্য। বগুড়ার চাঁদনী বাজার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, বর্তমান সময়ের নানা গুরুত্বপূর্ণ সব আলোচনা শুনতে পাই দর্পণ অনুষ্ঠানে, এজন্য এই আসরটি আমার খুব ভালো লাগে। গত 13 অক্টোবরের দর্পণের আলোচ্য বিষয় ছিল বাহরাইন ও ইসরায়েলের সমঝোতা চুক্তি নিয়ে। তবে বাহরাইনের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিণতি বিষয়ে বিস্তারিত আলোচনা ছিল সময় উপযোগী। এ আলোচনার জন্য ধন্যবাদ তেহরান বেতারকে। একই দিন ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠানে ইরানের চীনামাটির তৈজস্য সামগ্রী নিয়ে আলোচনা করা হল। জানলাম বহু বছর থেকেই ইরানে এই শিল্পটি বেশ জনপ্রিয়। আরও জানলাম ইরানের তৈরি চীনামাটির গুণগত মান খুব ভালো এবং এর দামও বেশ কম। জর্জিয় সীমান্তে ইরানের এসব পণ্যের খুব চাহিদা রয়েছে বলেও জানতে পারলাম। অজস্র ধন্যবাদ রেডিও তেহরানের বাংলা বিভাগকে চমৎকার দুটি আসর শ্রোতাদের উপহার দেওয়ার জন্য।
দর্পণ ও ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। বাংলাদেশের পর আবারও ভারতের চিঠি, এটি এসেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে, আর পাঠিয়েছেন ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের সভাপতি হাফিজুর রহমান। তিনি লিখেছেন, আমি প্রতিদিনের অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং ইরান সহ ইসলামিক সভ্যতাকে অনুভব করছি রেডিও তেহরানের ওয়েব পেজ, ফেসবুক ও বাংলা অনুষ্ঠানের মাধ্যমে। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রণ। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং তরতাজা বিশ্ব সংবাদ এবং ইরান, ভারত, বাংলাদেশ সহ নানা দেশের গুরুত্বপূর্ণ চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রতিদিনের প্রতিবেদন, স্পট রিপোর্ট, আলোচনা, সাক্ষাৎকার আর আকর্ষণীয় ম্যাগাজিনে অনুষ্ঠান এক কথায় অনবদ্য। সব মিলিয়ে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত প্রিয়, দারুণ আকর্ষণীয়। তুলনাবিহীন রেডিও তেহরানের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করছি।
ভাই হাফিজুর রহমান, রেডিও তেহরান সম্পর্কে আপনার চমৎকার মূল্যায়নের জন্য ধন্যবাদ। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন পাঠিয়েছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, 30 অক্টোবর প্রচারিত বিশ্ব সংবাদের অন্যান্য খবরের মধ্যে একটি খবর আমাদের মনোযোগ কেড়েছে। খবরটি হল, ফরাসি যুবকদের উদ্দেশ্য করে উপদেশমূলক বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ফরাসি ভাষায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। খবরটি শুনে খুবই ব্যথিত হয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জানতে চাই, ব্যঙ্গচিত্র প্রদর্শন, বাকস্বাধীনতা আর তরুণদের বিবেকের কাছে সত্যতা তুলে ধরা নিষিদ্ধ কেন? ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের এটি কেমন আচরণ? এরূপ দ্বিমুখী আচরণ পরিহারের আহ্বান জানাই ইনস্টাগ্রামের কাছে। ইনস্টাগ্রামের বোঝা উচিত, ইরানের সর্বোচ্চ নেতা সুন্দর ও ন্যায়নিষ্ঠ পৃথিবী গড়ার লক্ষ্যেই ফরাসি যুবকদের উপদেশ দিয়েছেন। ভালো কথা ও ভালো কাজের যত বেশি প্রচার হবে, মন্দ কথা ও মন্দ কাজ তত দূরে থাকবে। আশা করি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পারবে এবং ইরানের সর্বোচ্চ নেতার বাণী প্রচারে সহযোগিতা করবে।
যৌক্তিক মতামতের জন্য শাহাদত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসরের শেষ চিঠিটি এসেছে গোপালগঞ্জের ঘোড়াদায়ের থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ জুয়েল আহমেদ মল্লিক। তিনি লিখেছেন, বিশ্বায়ন ও তীব্র প্রতিযোগিতার এই যুগে জীবনের প্রতিটি ক্ষেত্রে রেডিও তেহরান বাংলা বিভাগ আমার চলার পথেও পথিক এবং একান্ত বন্ধু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান সেই 1982 সালের 17 এপ্রিল থেকে শুরু করে শ্রোতাদের জন্য কল্যাণমূলক অনুষ্ঠান ত্বরান্বিত করার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন রূপে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আজও অনুষ্ঠান প্রচার করে আসছে। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে অফুরন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
আমাদের কোন কোন অনুষ্ঠান ভালো লাগছে সে সম্পর্কে জুয়েল ভাই কিছু লেখেননি?
হ্যাঁ, লিখেছেন। এ বিষয়ে আমি তার চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি। অধিবেশনের শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রতিদিনকার বিশ্ব সংবাদ, বিভিন্ন অনুষ্ঠানের মতামতের উপর ভিত্তি করে লেখা শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন, শিশু কিশোরদের মন ভোলানো অনুষ্ঠান রংধনু, পত্রপত্রিকার পাতা থেকে তুলে আনা তথ্য দিয়ে সাজানো কথাবার্তা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, বিশেষ বিশেষ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার, ইরানের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে সাজানো ইরানি পণ্য সামগ্রী সহ অন্যান্য অনুষ্ঠানগুলো উপভোগ করে আমি আমার নিজ জীবনের উপকার ও উৎফুল্ল বোধ করি।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য ভাই জুয়েল আহমেদ মল্লিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের এ পর্যায়ে আমি কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি, যারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন কিন্তু সময়ের অভাবে তা আজকের অনুষ্ঠানে পুরোপুরি পড়া সম্ভব হচ্ছে না। গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে বিধানচন্দ্র টিকাদার, গাজীপুরের টঙ্গী থেকে ফিরোজ আলম, পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল এবং নাজমুল হোসেন মাহমুদ ঠিকানাবিহীন।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট যারা পাঠিয়েছেন আসরের এ পর্যায়ে, আমি তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল, মুর্শিদাবাদ থেকে নাজিমউদ্দিন, খন্দকার রফিকুল ইসলাম নওগাঁ জেলার সান্তাহাত থেকে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আব্দুল কুদ্দুস মাস্টার, শাওন হোসেন রাজবাড়ি থেকে, গাজীপুরের টঙ্গী থেকে ফিরোজ আলম এবং জাওয়াদ সাবের মরক্কো থেকে।
তো শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আসর শেষ করব একটি ইসলামী গান শুনিয়ে। ইরানি কবি শেখ সাদির লেখা বালাগাল উলাবি কামালিহি অবলম্বনে গানটি লিখেছেন লুৎফর হাসান। আর গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
ছুটল নদী সুখের ধারায়, গাইল পাখি বুলবুল, সেই নদী ফুল পাখি তামাম জাহান, গাইল কোরাস সুরে তার জয়গান। বালগল উলাবি কমালি তুজাবি জমালি, হসনত জমি উখিসালি, সল্লু আলাইহি ওয়ালিহি। বালগল উলাবি কমালি কশফ তুজাবি জমালি, হসনত জমি উখিসালি।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 7 ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে কালো পতাকা, গুলিবর্ষণ রহস্যে ঘেরা দৈনিক ইত্তেফাক। বাবুনগরী মামুনুলদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যুগান্তর। ধোলাইপাড়ে বিজয়ের মাসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন বাংলাদেশ প্রতিদিন। সারাদেশে বঙ্গবন্ধুর মোরালের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, কালের কণ্ঠ। করোনায় বাংলাদেশে আরও 36 জনের মৃত্যু, সমকালের খবর। মানব জমিন লিখেছে, করোনায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। আইন প্রত্যাহার করো নয়তো ক্ষমতা ছাড়ো, ভারত বাঁধকে সমর্থন করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার দৈনিক সংবাদ প্রতিদিন। বিজেপির উত্তরকন্যা অভিযানের অনক্ষেত্র, জল কামান কাঁদানে গ্যাস দৈনিক আনন্দবাজার পত্রিকা। মুখ্যমন্ত্রী নই, এখানে আমি স্বেচ্ছাসেবী। কৃষকদের বিক্ষোভ স্থলে কেজরিওয়াল, কৃষকদের দাবিকে সমর্থন জানালেন তিনি আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস, 2 ছাত্রলীগ নেতা স্থায়ী বহিষ্কার, এটি আজকের বাংলাদেশের প্রায় সব পত্রিকার খবর। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে ভাস্কর্য নির্মাণ নিয়ে যে বিতর্ক চলছে, তাতে ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের ঘটনার মধ্য দিয়ে নতুন মাত্রা যুক্ত হলো। নতুন মাত্রা যুক্ত হলো এই কারণে বলছি যে এতদিন আলেম সমাজ যারা ইসলামকে বোঝেন বা ইসলামকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন বা দিচ্ছেন তারাই এই ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে আসছেন। এখন খোদ আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের নেতাদের কেউ কেউ এর বিরোধিতা করছেন। হয়তো তারা নীতিগত একটি জায়গা থেকে এর বিরোধিতা করছেন, তাদের ভেতরে হয়তো একই রকমের ধর্মীয় অনুভূতি বা চেতনা আছে। তো আমি এই বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে দেখতে চাই। একটি হচ্ছে যে ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের মধ্য দিয়ে নতুন করে পরিষ্কার হলো যে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর কোনোটার মধ্যেই পরিপূর্ণভাবে সুন্দর সুষ্ঠু গণতন্ত্রের চর্চা নেই। যদি গণতন্ত্রের চর্চা থাকতো তাহলে দলের ভেতরে কেউ দলের নীতির বা অবস্থানের বা সিদ্ধান্তের বিরোধিতা করলেই তাকে বহিষ্কার করা হতো না। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে তারা ভাস্কর্য নির্মাণ করবেনই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভাস্কর্য নির্মাণের যে অর্থ ব্যয় হবে তা কি আওয়ামী লীগ দেবে নাকি রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় হবে? যদি রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় হয় তাহলে দেশের জনগণের একটা বৃহৎ অংশ এর বিরোধিতা করছে, বিষয়টি কিন্তু বিবেচনায় নেওয়া উচিত।
ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, জুলুম ও সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে আমেরিকার ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে কি তাই?
জি, ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়েদ ইব্রাহিম রাইসি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আমি পরিপূর্ণভাবে সমর্থন করি। আমি দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছি আন্তর্জাতিক বিষয় নিয়ে, আন্তর্জাতিক ইস্যুতে বিভিন্ন টক শোতে কথা বলেছি, বলি, সাক্ষাৎকার দিয়েছি। আমি সব জায়গায় যে কথাটা বলতে চাই এবং আজকেও যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আসলে সাম্রাজ্যবাদের চরিত্র আমেরিকার ভেতরে একেবারে পরিপূর্ণভাবে পুষ্ট হয়েছে। সাম্রাজ্যবাদের চরিত্র কি এটি যদি বুঝতে আমরা চাই তাহলে আমেরিকার দিকে তাকালে একদম পরিষ্কার হয়ে যাবে। এখন আমেরিকার রাজনীতি কিন্তু মূলত দুটো দল ধারণ করে, সেই দুটো দল হচ্ছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, এবং দুটি দলই ইহুদিবাদের পৃষ্ঠপোষক। রিপাবলিকান দল হচ্ছে একেবারে সরাসরি প্রকাশ্যে ইহুদিবাদের সমর্থক, ডেমোক্র্যাট দল সে জায়গায় কিছুটা রাগঢাক করে কিছুটা সহনশীল মাত্রায়, কিন্তু চূড়ান্ত বিচারে যদি আপনি যান তাহলে দেখবেন এ দুটি দল ইহুদিবাদকেই সমর্থন করছে। আর বিশ্ব সাম্রাজ্যবাদের যে কীর্তিকলাপ, এই কীর্তিকলাপ তৎপরতা কার্যক্রমকে মূলত রসদ পানি দিয়ে লালন পালন করে বড় করেছে এই ইহুদিবাদীরা। অর্থাৎ সারা বিশ্বের সাম্রাজ্যবাদের পেছনে ইহুদিবাদের বিরাট বড় ভূমিকা রয়েছে, ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতা রয়েছে, ইহুদিবাদীরাই মূলত আপনার সাম্রাজ্যবাদের ধারক বাহক পৃষ্ঠপোষক। এই প্রেক্ষাপটগুলোকে সামনে রেখে যদি আমরা উপসংহারে পৌঁছাতে যাই তাহলে আমরা এই কথা বলবো যে ইহুদিবাদ, সাম্রাজ্যবাদ এবং আমেরিকার ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দল এরা একে অপরের পৃষ্ঠপোষক, এরা একে অপরের আত্মার একেবারে হরিহর।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আইন প্রত্যাহার করো নয়তো ক্ষমতা ছাড়ো, ভারত বন্ধকে সমর্থন করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা, আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস বারবার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবারও কৃষকদের আন্দোলনকেই সমর্থন করলেন মুখ্যমন্ত্রী, কড়া ভাষায় বিঁধলেন বিরোধী বিজেপিকেও। তিনি বললেন, কৃষকদের পাশে আছি, ছিলাম এবং থাকব, আগামীকালের কৃষকদের আন্দোলনকে সমর্থন করি, কৃষি আইন প্রত্যাহার না করলে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী নই, এখানে আমি স্বেচ্ছাসেবী, কৃষকদের বিক্ষোভ স্থলে কেজরিওয়াল। দৈনিক আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, 12 দিন ধরে দিল্লির সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। এই চরম ঠান্ডা উপেক্ষা করে তাঁদের জন্য ছাউনি, পানীয় জল সহ কিছু পরিষেবার ব্যবস্থা করেছিল দিল্লির আপ সরকার। সোমবার সেসবই খতিয়ে দেখতে সিংহু সীমান্তে হাজির হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানিয়ে দিলেন, এখানে আমি মুখ্যমন্ত্রী নই, একজন স্বেচ্ছাসেবী। এই প্রথম কৃষকদের প্রতিবাদ স্থলে এলেন কোনো মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল এসে স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা কৃষকদের সমস্ত দাবি সমর্থন করি, তাঁদের দাবি যুক্তিপূর্ণ, আমার দল এবং আমি প্রথম থেকেই তাঁদের পাশে। মঙ্গলবার ভারত বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা, সেই ডাকে সাড়া দিয়েছেন বহু রাজনৈতিক সংগঠন থেকে সাধারণ মানুষ। বিজেপির উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র জল কামান কাঁদানে গ্যাস। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে শিলিগুড়িতে ধুমধুমার। রণক্ষেত্রে চেহারা নিল তিনবাড়ি মোড় এলাকা। আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ, সেই ব্যারিকেড ভেঙে এগুতেই বিজেপি কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। দুটি জল কামান ব্যবহার করা হয়েছে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে। অন্যদিকে বিজেপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে, তারপরেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকবে।
এখন সংক্ষিপ্ত সংবাদ। অধিকৃত ফিলিস্তিনি পশ্চিম তীরে আরও চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব। এছাড়া পবিত্র জেরুজালেম আলকুদ শহরের উত্তরে আরও 9,000 ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের গণমাধ্যম এ খবর দিয়েছে। ইরান জাতীয় নিরাপত্তা ইস্যুতে কারোর সঙ্গে কোনো আলোচনা করবে না, জার্মানির বক্তব্যের জবাবে তেহরান। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদারের খবর গভীর উদ্বেগ প্রকাশ করল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে বাংলাদেশের তিন ইসলামী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। এবং ভারতের নয়া কৃষি বিলকে বেআইনি আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিল প্রত্যাহারের দাবি। শ্রোতা বন্ধুরা, এবারে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.